রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত। এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শাফি ওসমানি রাহিমাহুল্লার বিখ্যাত তাফসির গ্রন্থ মারিফুল কোরআনের অডিও ভার্সন। এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা, যেমনটা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতাজ আলাল কোরআনা রবিয়া কলবি, হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا مزيدا الى يوم الدين اما بعد সংক্ষিপ্ত তাফসীর সিরিজের আজকে সূরা পবিত্র কোরআনের 111 নম্বর সূরাটি সূরা লাহাব। একে সূরা মাসাদও বলা হয়। পাঁচ আয়াত বিশিষ্ট এই সূরাটি মক্কায় অবতীর্ণ হবার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই।
بسم الله الرحمن الرحيم
শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং সে নিজেও ধ্বংস হোক।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
তার ধনসম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না। শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে। এবং তার স্ত্রীও যে লাকড়ি বহন করে, তার গলায় পাকানো দড়ি। আবুল হাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজে বরবাদ হোক, তার ধনসম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসেনি। ধনসম্পদ মানে আসলে পুঁজি এবং উপার্জন মানে হচ্ছে মুনাফা। এ কথার উদ্দেশ্য এই যে কোনো কিছুই তাকে ধ্বংসের কবল থেকে বাঁচাতে পারবে না। এটা হলো তার দুনিয়ার অবস্থা। আর শীঘ্রই পরকালে অর্থাৎ মৃত্যুর পর সে প্রবেশ করবে লেলিহান আগুনে। তার লাকড়ি বহনকারী স্ত্রীও তার সঙ্গী হবে। এখানে কাটাযুক্ত লাকড়ির কথা বলা হচ্ছে। আবুল হাবের স্ত্রী এক ধরনের লাকড়ি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার রাস্তায় পুঁতে রাখত। জাহান্নামে প্রবেশ করার পর তার গলায় জাহান্নামের শিকল ও বেড়ি পরানো হবে। সেটা যেন খেজুরের রশির মতো শক্ত মজবুত হওয়ার ব্যাপারে এই তুলনা করা হয়েছে। আবুল হাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। সে ছিল আব্দুল মুত্তালিবের অন্যতম সন্তান। ফর্সা হওয়ার কারণে তার নাম ডাক হয়ে যায় আবুল হাব। কোরআনে পাক তার আসল নাম বর্জন করেছে, কারণ সেটা মুশরিক সুলভ। এছাড়া আবুল হাব ডাকের মধ্যে জাহান্নামের সাথেও বেশ মিল রয়েছে। সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল। সে নানাভাবে রসুলুল্লাহকে কষ্ট দিত। তিনি যখন মানুষকে ইমানের দাওয়াত দিতেন তখন সে পেছন পেছন গিয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত। শুনে নেয়া যাক সুরাটি শানে নুজুল। বুখারি ও মুসলিমে বর্ণিত আছে, যখন সুরা আশ-শুআরার 214 নম্বর আয়াতটি নাজিল হয়, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশ গোত্রের উদ্দেশ্যে ইয়া সাবাহা বলে অথবা আব্দে মানাফ ও আব্দুল মুত্তালিব ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। এভাবে ডাক দেয়া তখন আরবে বিপদের লক্ষণ হিসেবে মনে করা হতো। ডাক শুনে কুরাইশ গোত্র পাহাড়ের নিচে এসে জমা হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি যে একটি শত্রুদল ক্রমশই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোনো সময়ে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। অতঃপর তিনি বললেন, আমি শিরক ও কুফরের কারণে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক ভীষণ আজাব সম্পর্কে তোমাদের সতর্ক করছি। এই কথা শুনে আবুল হাব বলল, তোমার ধ্বংস হোক, এজন্যই কি আমাদেরকে ডেকে এনেছ? অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব নাজিল হয়।
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
ইয়াদ শব্দের আসল অর্থ হাত। মানুষের সব কাজে হাতের প্রভাবই বেশি, তাই কোনো ব্যক্তির সত্তাকে হাত বলেই ব্যক্ত করে দেয়া হয়। যেমন কোরআনে বিভিন্ন জায়গায় বিমা কদ্দামাত ইয়াদাকা, তোমার হাত যা সামনে পাঠিয়েছে বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবুল হাব একদিন বলতে লাগল, মুহাম্মদ বলে যে মৃত্যুর পর অমুক অমুক কাজ হবে। এরপর সে তার হাতের দিকে ইশারা করে বলল, এই হাতে সেগুলোর মধ্য থেকে একটিও আসেনি। অতপর সে তার হাতকে লক্ষ্য করে বলল, তোমরা ধ্বংস হও। মুহাম্মদ যেসব বিষয় সংঘটিত হবার কথা বলে, আমি সেগুলোর মধ্যে একটিও তোমাদের মধ্যে দেখি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক বলেছে। তাব্বা শব্দের অর্থ হল ধ্বংস ও বরবাদ হওয়া। আয়াতে বদদোয়ার অর্থে তাব্বাত বলা হয়েছে, অর্থাৎ আবু লাহাব ধ্বংস হোক। দ্বিতীয় বাক্যে ওয়াত্তাব এর বদদোয়া কবুল হওয়ার খবর দেওয়া হয়েছে যে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের ক্রোধ দমনের উদ্দেশ্যে বদদোয়ার বাক্য ব্যবহার করা হয়েছে, কারণ আবু লাহাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলেছিল, তখন মুসলিমদের আন্তরিক ইচ্ছা ছিল যে তারা আবু লাহাবের জন্য বদদোয়া করবে। আল্লাহ তাআলা যেন তাদের মনের কথাই নিজে বলে দিলেন, সাথে সাথে এই খবরও দিয়ে দিলেন যে এই বদদোয়ার ফলে সে ধ্বংসও হয়ে গেছে। আবু লাহাবের ধ্বংসপ্রাপ্তির এই আগাম সংবাদের প্রভাবে বদর যুদ্ধের সাত দিন পর তার গলায় প্লেগের ফোড়া দেখা দেয়। সংক্রমণের ভয়ে পরিবারের লোকেরা তাকে বিজন এক জায়গায় ছেড়ে আসে। শেষ পর্যন্ত এই অসহায় অবস্থাতেই তার মৃত্যু ঘটে। তিন দিন পর্যন্ত তার মৃতদেহ কেউ স্পর্শ করেনি। পচতে শুরু করলে চাকর বাকর দ্বারা তাকে মাটিতে পুঁতে ফেলা হয়। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, তাফসিরের সারসংক্ষেপে মা কাসাবের অর্থ করা হয়েছে ধনসম্পদ দ্বারা অর্জিত মুনাফা। এর অর্থ সন্তান সন্ততিও হতে পারে, কেননা সন্তান সন্ততিকেও মানুষের উপার্জন বলা হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষ যা খায় তার মধ্যে তার উপার্জিত বস্তুই সর্বাধিক হালাল ও পবিত্র, এবং তার সন্তান সন্ততিও তার উপার্জিত বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ সন্তানের উপার্জন খাওয়াও নিজের উপার্জন খাওয়ারই নামান্তর। এই কারণে কয়েকজন তাফসিরবিদ এখানে মা কাসাবের অর্থ করেছেন সন্তান সন্ততি। আল্লাহ তাআলা আবু লাহাবকে যেমন দিয়েছিলেন অগাধ ধন সম্পদ, তেমনি দিয়েছিলেন অনেক সন্তান সন্ততি। অকৃতজ্ঞতার কারণে এ দুটি বস্তুই তার গর্ব, অহমিকা ও শাস্তির কারণ হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বগোত্রকে আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করেন, তখন আবু লাহাব এ কথাও বলেছিল, আমার এই ভাতিজার কথা যদি সত্যি হয়ে থাকে তবে আমার কাছে ঢের অর্থবল ও লোকবল আছে, আমি এগুলোর বিনিময়ে আত্মরক্ষা করব। এর প্রেক্ষাপটে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়, অর্থাৎ আল্লাহর আজাব যখন তাকে পাকড়াও করল, তার ধনসম্পদ সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি। এরপর পরকালের অবস্থা বর্ণিত হয়েছে, সায়াসুল্লা নারন জাত লাহাব, অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান আগুনে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে আগুনের বিশেষণ জাত লাহাব বলার মধ্যে বিশেষ অলঙ্কার রয়েছে। ও আমরাতুহু হাম্মালাতাল হাতব, আবু লাহাবের মতো তার স্ত্রীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৈরী ছিল। সে এই ব্যাপারে তার স্বামীকে সাহায্য করত। সে ছিল আবু সুফিয়ানের বোন ও হারব ইবিন উমাইয়ার মেয়ে, তাকে উম্মে জামিল বলা হতো। আয়াতে ব্যক্ত করা হয়েছে যে এই হতবাগিনীও তার স্বামীর সাথে জাহান্নামে প্রবেশ করবে। তার অবস্থা বর্ণনা প্রসঙ্গে হাম্মালাতাল হাতব বলা হয়েছে। এর শাব্দিক অর্থ শুকনো কাঠ বহনকারী। আরবের প্রচলিত ভাষায় পেছনে নিন্দাকারীকে এরকম, অর্থাৎ লাকড়িবাহক বলা হতো। শুকনো কাঠ একত্র করে যেমন কেউ আগুন জ্বালানোর ব্যবস্থা করে, পরোক্ষ নিন্দা করাও তেমনই একটা ব্যাপার। এর মাধ্যমে নিন্দাকারী মানুষ ও তার পরিবারের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাবের স্ত্রী পেছনে নিন্দা প্রচারের সাথেও জড়িত ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইকরিমা, মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রমুখ মুফাসসির এখানে হাম্মালাতাল হাতাবের এই তাফসীরই করেছেন। অপরপক্ষে ইবন জাইদ ও যাহাক রাহিমাহুল্লাহ প্রমুখ মুফাসসির একে আক্ষরিক অর্থেই রেখেছেন এবং কারণ বর্ণনা করেছেন যে এই নারী বন থেকে কাটাযুক্ত লাকড়ি বেছে আনত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য তার পথে বিছিয়ে রাখত। তার এই নীচ ও হীন কাণ্ডকে কোরআনে হাম্মালাতাল হাতব বলে ব্যক্ত করেছে। কেউ কেউ বলেন যে তার এই অবস্থাটি জাহান্নামে হবে। সে জাহান্নামে জাক্কুম ইত্যাদি বৃক্ষ থেকে লাকড়ি এনে জাহান্নামে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যেন আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে, ঠিক যেভাবে সে দুনিয়াতেও স্বামীকে সাহায্য করে তার কুফর ও জুলুম বাড়িয়ে দিত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরোক্ষ নিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। ফুদাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ বলেন, তিনটি কাজ মানুষের সমস্ত ভালো কাজকে বরবাদ করে দেয়। রোজাদারের রোজা অজুওয়ালার অজু নষ্ট করে দেয়, তা হচ্ছে গীবত, পরক্ষনিন্দা এবং মিথ্যা ভাষণ। আতা ইবেন সাঈব রাহিমাহুল্লাহ বলেন, আমি হযরত শাবি রাহিমাহুল্লার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করলাম, তিন প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। অন্যায়ভাবে হত্যাকারী, যে এখানকার কথা সেখানে নিয়ে যায়, এবং যে ব্যবসায়ী সুদের কারবার করে। অতপর আমি আশ্চর্য হয়ে হযরত শাবিকে জিজ্ঞেস করলাম, হাদিসে কথা লাগানো ব্যক্তিকে হত্যাকারী ও সুদখোরের সাথে সমতুল্য কিভাবে করা হলো? তিনি বললেন, হ্যাঁ, কথা লাগানো এমন গুরুতর কাজ যে এর কারণে অন্যায় হত্যা ও মাল ছিনতাইও হয়ে যায়।
ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। মাসাদ শব্দটি সিনের উপর সাকিন যোগে ধাতু, এর অর্থ রশি পাকানো, রশি মজবুত করা, এবং সিনের উপর জবর যোগ করা হলে তার দ্বারা সবর কম মজবুত রশিকে বোঝানো হয়। কেউ কেউ আরবের অভ্যাস অনুযায়ী এর অনুবাদ করেছেন খেজুরের রশি, কিন্তু ব্যাপক অর্থের দিক দিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনুবাদ করেছেন লোহার তার পাকানো মোটা দড়ি, জাহান্নামে তার গলায় লোহার তার পাকানো বেড়ি পরানো হবে। মুজাহিদ রহিমাহুল্লাহ একই তাফসির করেছেন। শাবি, মুলকিত রহিমাহুমাল্লাহ প্রমুখ তাফসিরবিদ একেও দুনিয়ার অবস্থা ধরে নিয়ে অর্থ করেছেন খেজুরের রশি। তারা বলেন, আবু লাহাব ও তার স্ত্রী ধনাঢ্য এবং গোত্রের সর্দার রূপে গণ্য হতো, কিন্তু তার স্ত্রীর হীনমন্যতা ও কৃপণতার কারণে বন থেকে কাঠ সংগ্রহ করে বোঝা তৈরি করত এবং বোঝার বিশাল রশি তার গলায় বেঁধে রাখত যাতে বোঝা মাথা থেকে পড়ে না যায়। একদিন সে মাথায় বোঝা এবং গলায় দড়ি বাঁধা অবস্থায় ক্লান্ত অবসন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, ফলে শ্বাসরুদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। এই তাফসির অনুযায়ী এটা হলো তার অশুভ পরিণতি ও নীচতার বর্ণনা। কিন্তু আবুল আহাবের পরিবারের পক্ষে, বিশেষত তার স্ত্রীর পক্ষে, এরকম করার সম্ভাবনা কম ছিল, তাই অধিকাংশ মুফাসসির অর্থাৎ তাফসিরবিদ প্রথম তাফসিরই পছন্দ করেছেন। সূরা আহাবের সংক্ষিপ্ত তাফসির এখানেই শেষ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।